জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার বুঝবো এই মোদের স্বপ্ন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান, বিভিন্ন প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করুন, ইনশা আল্লাহুল করিম জীবনে কাজে আসবে। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে ফোন কল করে নিজের কল রেকর্ড করিয়ে দিতে পারেন, ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে বিভিন্ন পর্বে সামিল করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, ইনশা আল্লাহুল করিম। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারিক মাদানী দামত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। হুজুরের কাছে যাওয়ার আগে আপনাদের প্রশ্ন শোনার পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনে নি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবে না, তবে SMS এর মাধ্যমে আপনারা চাইলে প্রশ্ন পাঠাতে পারেন, ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারিক মাদানী দামত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্ন উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সালমান হোসেন, হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় মৃতের নখ এবং অপ্রয়োজনীয় লোম কি কাটা যাবে, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
এটা মানুষের মধ্যে ভুল প্রচলিত যে মৃত ব্যক্তির গোসলের সময় তারা মনে করেন যে নখ বড় হলে সেগুলো কেটে ফেলতে হয়, পশম কেটে ফেলতে হয়, তো এটা জায়েজ আমল নয়। এটাকে শরীয়তের কোনো হুকুম মনে করবেন না। চাই নখ বড় হোক কিংবা চুল বড় হোক, তো সেগুলো তেমনই থাকবে। আমাদের জন্য হুকুম হচ্ছে আমরা তাকে গোসল দিব। তো গোসলের যেই ফরজ রয়েছে, ফরজে কিফায়া যেটি, সেটি আমাদের আদায় করতে হবে। যেভাবে নর্মাল সুন্নত পদ্ধতি অনুযায়ী গোসল দেওয়া হয় সেইভাবে তাকে গোসল দেওয়া হবে। বাকি এমনটা নয় যে মৃত ব্যক্তিকে তার নখ কাটা হবে, তার চুল কাটা হবে, এই আমলটি জায়েজ নেই। এটা মাকরুহে তাহরিমি আমল। আমাদের উলামায়ে কিরামগণ কিতাবের মধ্যে এবং ফতোয়ার মধ্যে এই বিষয়টি বর্ণনা করেছেন, এই জন্য মৃত ব্যক্তির নখ ইত্যাদি কাটবেন না, না নখ কাটবেন, না মৃত ব্যক্তির চুল কাটবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল মদিনাতুল ইলমিয়ার একটি কিতাব রয়েছে, মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি কিতাব, কাফন দাফনের পদ্ধতি। টিভি স্ক্রিনে কিতাব দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা এই কিতাবটি হাদিয়া সব সংগ্রহ করুন ইনশা আল্লাহুল করিম। মুর্দা ব্যক্তিকে গোসল করান থেকে শুরু করে এর যে যাবতীয় মশলা মশাইল রয়েছে অত্যন্ত সুন্দরভাবে আপনারা এখানে অধ্যয়ন করতে পারবেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জাইনাল আবেদিন। হুজুরের কাছে প্রশ্ন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন 3 বার মুষ্টি ভরে মাটি দেওয়া হয়, এই আমল কোথা থেকে প্রমাণিত, জানিয়ে দিলে মেহরবানি হবে।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে নিষেধ করে থাকে যে মাটি দেয়া যাবে না, দিতেও নিষেধ করে থাকে, আর অনেক জায়গায় ঘোষণা হয় 3 বার যেন মাটি দেওয়া হয়, তো শরীয়তের কি বিধান রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, মুস্তাহাব যে যখন কাঠ সমান করে দেওয়া হবে, তো অনেক সময় তো অতিরিক্ত অনেক বস্তু দেওয়ারা যেটাকে পাটি বলা হয় কিংবা বেলছাও যেটাকে বলা হয়ে থাকে, মাটি ডালার পূর্বে যখন কাঠ সেখানে পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি তিন মুষ্টি মাটি সেখানে দিবেন। এটা নিয়ম অনুসারে সুন্নাত থেকে প্রমাণিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি নিজে জানাজার পরে কবরের দিকে অগ্রসর হলেন আর তিনি এইভাবে তিন মুষ্টি মাটি তিনি সেখানে দিলেন, আর তিনবার মাটি তিনি সেখানে দিলেন। আর একটি রেওয়ায়ত অনুযায়ী নবী পাক আলাইহিস সালাম সেই তিন মুষ্টি মাটিও দিলেন এবং কুরআনের এই আয়াতের কিছু অংশ তিলাওয়াত করলেন, আর সেগুলো ঢালার সময় এটাও পড়লেন, মিনহা খলকনাকুম। প্রথম মুষ্টির ক্ষেত্রে আমাদের উলামায়ে কিরামগণ বলেছেন এটা মুস্তাহাব, এটাও পড়ুন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেখানে আল্লাহ পাক বলেছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এখানে ফিরিয়ে আনবো আর এখান থেকে দ্বিতীয়বার বের করব। তো প্রথম মুষ্টির সময় সেখানে এটা পড়ুন, মিনহা খলকনাকুম, অতপর দ্বিতীয় ওয়া ফিহা নুঈদুকুম, অতপর তৃতীয়বার ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। যাই হোক, এটা মুস্তাহাব আমল। যদি এই বাক্যগুলো মনে না থাকে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, আপনার মাটি দেওয়ার যে সুন্নাত সেটা আদায় হয়ে যাবে। তো মুস্তাহাব হচ্ছে তিনবার ঢালুন এবং এগুলো পড়া অবস্থায় ঢালুন।
আশারাকে আমার ভাই যিনি প্রশ্ন করেছেন উত্তর পেয়ে গিয়েছেন, যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আবরার। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, গোসলের পূর্বে নাকে পানি পৌঁছাতে এবং কুলি করতে ভুলে গেলে গোসল কি হয়ে যাবে, নাকি পরে শুধু নাকে পানি পৌঁছালে হয়ে যাবে, নাকি আবার নতুন করে গোসল করতে হবে? জানিয়ে দিলে অনেক উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
এই অবস্থায় নতুন করে গোসল করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তি গোসল করে নেয় আর গোসলের ফরজ তিনি পরিপূর্ণ আদায় করেছেন, কিন্তু কুলি থেকে গেছে, নাকে পানি ছড়ানো থেকে গেছে, কুলি করলেন নাকে পানি ছড়ালেন, তো এইভাবে ওনার গোসল পরিপূর্ণ হয়ে যাবে। ওনার আবার শুরু থেকে কুলি করা, নাকে পানি দেওয়া, নতুন করে গোসল করা এগুলো প্রয়োজনীয় নয়। দেখুন, গোসলের তিনটি ফরজ, এই তিনটি আদায় করলে তো আদায় হয়ে যাবে। যাই হোক, কিন্তু এইখানে যেগুলো মুস্তাহাব উত্তম আমল এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু যদি কোনো কারণে ভুলে যান, কুলি করেনি, নাকে পানি দেননি, গোসল করে নিয়েছেন, অতঃপর যদি এই দুইটি কাজের উপর আমল করেন, কুলি করা এবং নাকে পানি পৌঁছানো, তো ওনার একেবারে এই গোসল আদায় হয়ে যাবে। দ্বিতীয়বার আবার গোসল করা পরিচ্ছন্ন হওয়া জরুরি নয়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক একটি অত্যন্ত মূল্যবান কিতাব নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এর একটি অধ্যায় হচ্ছে গোসলের পদ্ধতি, এটি অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম। গোসল সম্পর্কে যাবতীয় মাসলা মাসাল আপনি শিখতে এবং জানতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আপনাদের প্রশ্নের দিকে আবারও যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সেলিম। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন, আসরের নামাজের পর কোরআনের পাকে তেলাওয়াত করা কেমন, জানিয়ে দিলে খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
আসরের নামাজের পরে কোরআনের তিলাওয়াত করা একেবারে জায়েজ রয়েছে, কোরআন পড়তে পারবেন, এই সময় কোনো ধরনের কোনো নিষেধ নেই। নিষেধ হচ্ছে মাকরু সময়ে। হ্যাঁ, আসরের পরে এত সময় অতিবাহিত হয়েছে যে মাকরু সেই ২০ মিনিট চলে এসেছে, তো এখন উত্তম হচ্ছে সেই সময় আপনি তিলাওয়াত বন্ধ করে রাখুন। যে মাকরু সময়ে আপনি তিলাওয়াত করবেন না, বরং আপনি জিকিরের মধ্যে, তাওবা ইস্তিগফারের মধ্যে ব্যস্ত হয়ে পড়ুন। মাকরু সময়ের ক্ষেত্রে আপনি এই তিলাওয়াত করবেন না, যাই হোক তার পূর্বের যে সময় রয়েছে তো তাতে আপনি তিলাওয়াতও করতে পারবেন, কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই এবং এই কোরআনের তিলাওয়াত করাও উচিত।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ শিহাব। হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল আমার, কয়েকজন ব্যক্তি কোরআন খতমের উদ্দেশ্যে একত্রিত হলো এবং সবাই উচ্চস্বরে তিলাওয়াত করলো, শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি, বললে একটু উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক জায়গায় কোরআন খানিতে এরূপ হয়ে থাকে, অনেক মসজিদের মধ্যে ফজরের পর আসরের পর যখন তিলাওয়াত করা হয়, ইমাম সাহেব তিলাওয়াত করে থাকেন, ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরাও তিলাওয়াত করে, তো শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন।
কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এর তিলাওয়াত করার জন্য খতমে কোরআনের মধ্যে যে ডাকা হয়, উদ্দেশ্য কোরআন তিলাওয়াত করা, তো সেখানে উচ্চ আওয়াজে পড়বেন না, তিনি উচ্চস্বরে পড়ছেন, পরিপূর্ণ আওয়াজে ভরে গেছে, এইভাবে পড়াটা জায়েজ নেই, আপনি এতটুকু আওয়াজে পড়ুন যে আপনার কান শুনতে পাচ্ছে। উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করা এটার অনুমতি নেই, কারণ সবাই পড়তে এসেছেন, সবাই যখন পড়ছেন তো নিজে নিজে পড়ুন, এতটুকু আওয়াজে পড়ুন যে আপনার কান শুনতে পাচ্ছে। কিন্তু এত উচ্চ স্বরে পড়বেন না যে অন্যের আওয়াজ আপনার কাছে আসছে, আপনার আওয়াজ তার কাছে যাচ্ছে, কেননা কোরআনে মাজিদ ফুরকানে হামিদ যখন এইভাবে তিলাওয়াতের জন্য পড়া হবে তখন এই পদ্ধতি অবলম্বন করবেন না। হ্যাঁ, আপনি একাকী হলে, সেখানে কোনো নামাজ আদায়কারী না থাকলে, কোনো শ্রবণকারী নেই, অন্য কারো কষ্ট হচ্ছে না, ঠিক আছে, আপনি উচ্চ স্বরে তিলাওয়াত করতে পারেন। কিন্তু যেখানে অন্য লোকেরা রয়েছেন কিংবা তিলাওয়াতের জন্য সবাই একত্রিত হয়েছেন, তখন আপনি এই পদ্ধতিতে তিলাওয়াত করতে পারবেন না। হ্যাঁ, যাই হোক, মাদ্রাসার মধ্যে বাচ্চারা রয়েছেন, তারা পড়ার সময় উচ্চ আওয়াজে পড়েন, সেখানে তাদের জন্য অনুমতি রয়েছে। তারা বিশেষ কোনো কোরআন তিলাওয়াতের জন্য, কোরআন খতমের জন্য নয়, বরং তারা তাদের হিফজের উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছেন। তাদের কোরআন হিফজ করতে হবে, মুখস্থ করতে হবে, পারা মুখস্থ করতে হবে, সবক ওনাদের মঞ্জিলগুলো মুখস্থ করতে হবে, তো তারা পড়তে পারেন। তাদের এইভাবে পড়াটা জায়েজ রয়েছে। কিন্তু আপনি যেহেতু কোরআন খতম করার জন্য সেখানে বসেছেন, যে তিলাওয়াতের জন্য বসেছেন, তো শরীয়ত আপনাকে হুকুম দিচ্ছে যে সেখানে তিলাওয়াতের কারণে যদি কেউ একত্রিত হন, তখন এত উচ্চ আওয়াজে কেউ পড়বেন না, বরং এতটুকু আওয়াজে পড়ুন যাতে নিজের কান শুনতে পায়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুক্তিসাব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ইমরান। হুজুরের কাছে প্রশ্ন, গোসলের সময় নাকে শুধু একবার পানি দিলে এবং একবার কুলি করলে কি গোসল হয়ে যাবে? জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে?
গোসলের সময় কুলি করা এবং নাকে পানি দেওয়া, এগুলো গোসলের ফরজের অন্তর্ভুক্ত। উজুর ক্ষেত্রে এগুলো সুন্নাত, আর গোসলের ক্ষেত্রে ফরজ। গোসলের তিনটি ফরজ, কুলি করা, ভালোভাবে কুলির মুখের অগ্রভাগ সামনে পেছনে সব দিকে পানি পৌঁছানো, আর রোজার দিন না হলে গড়গড়াও করবেন, রোজা না হলে গড়গড়াও করবেন, এটি সুন্নতে মুবারকা, আর নাকে পানি পৌঁছানো। এখন যেখানে আমাদের নাকের নরম অংশ থাকে, শক্ত হাড্ডি যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে এই যে নরম অংশ রয়েছে সেখানে সমস্ত অংশে এ পানি পৌঁছানো, এটা হচ্ছে নাকে পানি পৌঁছানো। তৃতীয় ফরজ হচ্ছে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গা শুষ্ক থাকবে না, আর এমনও থাকবে না যেখানে পানি এখনও পৌঁছায়নি। অর্থাৎ এই ক্ষেত্রে সতর্কতা অনেক সময় জরুরি। অনেক সময় এমনটা হয়ে যায় যে যারা বসে অনেক সময় গোসল করেন, তো শরীরের কারণে, মোটা হওয়ার কারণে তাদের শরীর অনেক সময় লেপটে যায়। তারা যদিও বা গোসল করেছেন কিন্তু অনেক সময় কিছু অংশে পৌঁছায়নি, সেখানে পানি পৌঁছায়নি, এমনটা হয়। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন বললেন যে একবার নাকে পানি চড়িয়েছেন, একবার কুলি করেছেন। দেখুন, একবারে যদি সতর্কতার সাথে এতটুকু পানি পৌঁছান, এমন পদ্ধতিতে পৌঁছালেন যে পরিপূর্ণ হয়েছে, নাকে পানি পৌঁছে গেছে, ফরজ তো আদায় হয়ে গেছে। কিন্তু তিনবার করাটা এটি সুন্নাত। তিনবার করা যেহেতু সুন্নাত, তো এই ক্ষেত্রে সুন্নাত ছুটে গেছে, কিন্তু ফরজ তার আদায় হয়ে যাবে। যদি একবার কুলি করেন এবং একবার নাকে পানি চড়ান, কিন্তু সুন্নাত হচ্ছে তিনবার কুলি করা, তিনবার নাকে পানি পৌঁছানো, তো এই তিনবার করা, এতে তার সুন্নাত আদায় হয়ে যাবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে তার পাশে কোরআন মাজিদ কি তেলাওয়াত করা যাবে? জানিয়ে দিলে খুশি হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আমাদের দেশেও এটি প্রচলন রয়েছে, মৃত ব্যক্তির খাটের পাশে বসে কয়েকজন কোরআনুল করিমের তিলাওয়াত করতে থাকে, তো এই বিষয়ে শরীয়ত সম্মত আছে কিনা বা শরীয়তের কি বিধি নিষেধ রয়েছে একটু বিস্তারিত বলুন।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে ওনার পাশে বসে তিলাওয়াতে কোরআনে পাক করা, এটি একটি মাকরু আমল, অপছন্দনীয়, এমনটা করবেন না। এটা সে অবস্থায় কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে পুরো ঢেকে দেননি, শরীর গোপন করেননি। যদি তাকে কোনো কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয়, মৃত ব্যক্তিকে যদি কাপড় দ্বারা ভালোভাবে ঢেকে দেওয়া হয়, তখন তার পাশে কোরআন তিলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই, যদিও বা এখনও গোসল দেওয়া হয়নি। এটি তিলাওয়াতের ক্ষেত্রে, যদিও বা এখনও গোসল হয়নি, আপনি মৃত ব্যক্তিকে কোনো কাপড় দ্বারা ঢেকে দিয়েছেন পরিপূর্ণ, তো এখন আপনি সেখানে বসে তিলাওয়াত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। যাই হোক, কাপড় দ্বারা মৃত ব্যক্তিকে পরিপূর্ণ ঢেকে দেননি, তাকে গোপন করেননি, তখন তার পাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করা, এটা মাকরু এবং অপছন্দনীয় আমল, তো সর্বোপরি এই আমল করবেন না। কিন্তু আমাদের এইখানে যদি এটা না করেন, তাহলে লোক প্রকাশ্যে কথার মধ্যে পড়বে, কথাবার্তা বলবে, তো এইখানে মহিলারা কান্নাকাটির মধ্যে থাকবে, এই জন্য উত্তম হচ্ছে মাইয়াতকে ঢেকে যেন দেওয়া হয়, আর মৃত ব্যক্তিকে ঢেকে দেওয়ার পরে সেখানে তিলাওয়াত করতে পারবেন।
জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আরমান। হুজুরের কাছে একটি প্রশ্ন ছিল, কিস্তিতে ব্যবসা করা কেমন, জানিয়ে দিলে উপকৃত হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
কিস্তিতে ব্যবসা করা, এটা জায়েজ রয়েছে যখন পবিত্র শরীয়তের অনুযায়ী হবে। কোনো এমন শর্ত, এমন কন্ডিশন না দেওয়া হলে যে যার কারণে সেই ব্যবসা নাজায়েজের দিকে চলে যাবে। অনেক লোক শুধুমাত্র এটা মনে করেন যে নগদ কোনো বস্তুর মূল্য সেটা কিস্তিতে হওয়ার কারণে এখন উভয়ের মধ্যে কোনো সুদের বিষয় চলে আসে। উদাহরণস্বরূপ, নগদ কোনো বস্তু সেটা মূল্য 100,000 টাকা, নগদ 100,000 টাকা, আর কিস্তিতে সেই বস্তুর মূল্য 120,000 টাকা। এখন নির্ধারণ হল যে আপনি 12 মাসে সেই টাকাগুলো এই এইভাবে পরিশোধ করবেন, তো এতটুকু পর্যন্ত জায়েজ। অর্থাৎ তিনি আপনার সামনে উভয় দাম রাখলেন, কিস্তিও রাখলেন, নগদও রাখলেন। এখন আপনি কিভাবে নেবেন? নগদ নেবেন, 20,000 টাকা কম দিয়ে পেমেন্ট এখন দিয়ে দিবেন। কিস্তিতে নিলে 120,000 টাকা, তো আপনি সেটার কিস্তি এবং পেমেন্টগুলো শিডিউল করে নিলেন, আর সময়ও নির্ধারণ হলো যে 1 বছর সময়, তো এটি জায়েজ। কিন্তু কিছু এমন বস্তু রয়েছে তার মধ্যে এমন হয় যে কিছু নাজায়েজ শর্ত সেখানে যুক্ত করা হয়, যেমন কিস্তির ক্ষেত্রে প্রায় ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত করা হয়, নাজায়েজ শর্ত। অনুরূপভাবে জরিমানা, অর্থাৎ নির্ধারিত সময়ে না দিলে জরিমানা দিতে হবে, এই শর্তও ঠিক নেই, নাজায়েজ শর্ত। তো এই ধরনের যদি কিস্তি দেরি হওয়ার কারণে জরিমানা যদি নির্ধারণ করা হয় কিংবা তার ইন্স্যুরেন্স থাকে, তাহলে এটা নাজায়েজের দিকে চলে যাবে। যদি শর্ত নাজায়েজ না হলে তখন এই ব্যবসা জায়েজ রয়েছে। যাই হোক, যিনি ক্রেতা তাকেও আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিব, অবশ্যই বলব যে তিনি উনার শর্ত অনুযায়ী সে কিস্তি আদায় করবেন, কেন লেট করবেন। তিনি লেট করলে জরিমানার দিকে চলে যাবে, তিনি যথানিয়মে দিয়ে দিবেন। কিন্তু যদি এমনটা হয় কোনো প্রবলেমের কারণে কিংবা দারিদ্রতার কারণে এমন কোনো প্রবলেম হয়ে গেল, এখন কিস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি সেই পজিশনে না থাকেন, তখন সর্বোপরি দোকানদারের উচিত ওনাকে সময় দেওয়া, কিছু সময় তাকে দেওয়া। কিন্তু যেগুলো নাজায়েজ শর্ত তা এই চুক্তির মধ্যে আসা উচিত নয়। সার সংক্ষেপ হচ্ছে, কিস্তিতে ব্যবসা তো হতে পারে, কিন্তু তাতে যদি নাজায়েজ শর্ত থাকে তখন এগুলোর অনুমতি নেই, আর যদি নাজায়েজ শর্ত না থাকে তখন সর্বোপরি এটা জায়েজ এবং করতে পারেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আশা রাখি যারাই আমাদের সাথে ছিলেন অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শরীয়তের বিধিবিধান শিখা আমাদের জন্য অতি সহজ মাদানী চ্যানেল কমিটি মজলিস আমাদেরকে করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার, এর উপর আমল করার এবং অন্যান্য ইসলামী ভাইয়ের, ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
জ্ঞানী হলো শিখরে ও